বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 13 এপ্রিল, 30 চৈত্র এবং ফার্সি 24 ফার্বার দিন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্ব আরোপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশে নানা উদ্যোগ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইয়েমেনে স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। সব রকমের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। কাবুলস্থ ইরান দূতাবাসে হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ প্রকাশ। বাংলাদেশে বিএনপি নেতা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এবং ভারতের মহারাষ্ট্রের সব মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর আলটিমেটাম, না মানলে সারাদেশে মসজিদের সামনে হনুমান চালিশা বাজানোর হুমকি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন, ভিয়েনায় তাঁর দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সঠিক পথে এগোচ্ছে। তিনি আরও বলেছেন, এই আলোচনায় এখন পর্যন্ত ইরান আমেরিকার অত্যধিক চাহিদা প্রতিহত করেছে এবং সামনের দিনগুলোতেও এসব চাহিদা মেনে নেবে না। তিনি মঙ্গলবার প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি সহ দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ইফতার মাহফিল পূর্ব এক বৈঠকে একথা বলেন। তবে তিনি ভিয়েনায় ফলাফল পাওয়ার আশায় বসে না থেকে দেশের সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করার আহ্বান জানান। ভাষণের অন্য অংশে আয়াতুল্লাহ খামেনেয়ী ইয়েমেনের উপর আগ্রাসন বন্ধ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যখন উপলব্ধি করেছেন যে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, তখন এ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেন? এর পরিবর্তে ভিন্ন কোন উপায় বের করে ইয়েমেন থেকে সরে পড়ুন। ইরানের সর্বোচ্চ নেতা জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির প্রশংসা করেন। ইরান তার সব রকমের অপরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে। এ সমস্ত তেল প্রধানত এশিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং ইউরোপের দেশগুলোতে রপ্তানি করা হয়। ইরানের জাতীয় তেল কোম্পানি ঘোষণা করেছে, এপ্রিল মাস থেকে এসব তেলের দাম ব্যারেল প্রতি গড়ে 4.30 থেকে $4.50 পর্যন্ত বাড়ানো হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনের ক্রেতারা ইরানি তেলের জন্য দারুণভাবে অপেক্ষা করছেন। ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি বাড়ানোর জন্য নতুন ক্রেতা খুঁজে বের করছে। চলতি মাসে ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওয়াউজি জানিয়েছেন, ইরানের তেল উত্তোলন নিষেধাজ্ঞা পূর্ববর্তী পর্যায়ে পৌঁছেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস ও দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত শহরের ইরানি কনসুলেটে হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করা আফগানিস্তানের ক্ষমতাসীন সরকারের দায়িত্ব এবং তা পালন করতে তারা ব্যর্থ হয়েছে। গত সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস ও দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে অবস্থিত ইরানি কনসুলেটের সামনে একদল দুর্বৃত্ত বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইরানি কূটনৈতিক মিশনগুলো লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। ইরানের অজ্ঞাত একটি স্থানে একাধিক আফগান অভিবাসীর সঙ্গে দুর্ব্যবহার করার ভিডিও আফগান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর দেশটির জনগণের মধ্যে ইরান সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে এবং বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলা চালু রাখার পক্ষে মত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা চালু রাখার পক্ষে মত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাকে এ মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় এই মামলাটি করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জুবাইদা রহমান হাইকোর্টে আবেদন করেন। চূড়ান্ত শুনানি শেষে 2017 সালের 22 এপ্রিল হাইকোর্ট জুবাইদা রহমানের আবেদন খারিজ করে দেয় এবং একই সঙ্গে এই মামলায় 8 সপ্তাহের মধ্যে জুবাইদা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জিয়া পরিবারকে হেয় করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, 1/11 জরুরি সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের রুজু করা নায়িকা দুর্নীতি মামলার চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী 24 মে ধার্য করেছে আদালত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ধর্ষকদের পক্ষে সাফাই দিতে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে, এটা লজ্জার। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালীতে সম্প্রতি এক নাবালিকা ধর্ষণ ও মৃত্যু প্রসঙ্গে তিনি আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। ওই ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের লোকজন জড়িত বলে অভিযোগ ওঠায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর কথাটা ঠিক, বেশিরভাগ ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতারা ধর্ষকদের পরিচিত হয়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, হাঁসখালীর ঘটনাতেও তাই হয়েছে। ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়ে বলেছেন, যদি 3 মের মধ্যে মসজিদ থেকে লাউডস্পিকার সরানো না হয় তাহলে সারা দেশে মসজিদের সামনে হনুমান চালিশা বাজানো হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা বা MNS প্রধান রাজ ঠাকরে রাজ্যের মসজিদগুলো থেকে লাউডস্পিকার সরানোর জন্য 3 মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। আজ বুধবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, রাজ ঠাকরে রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়ে বলেছেন, যদি 3 মের মধ্যে মসজিদ থেকে লাউডস্পিকারগুলো না সরানো হয় তাহলে সারা দেশে মসজিদের সামনে হনুমান চালিসা বাজানো হবে। এমএনএস প্রধান রাজ ঠাকরে আগেই মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণের দাবি জানিয়েছিলেন, এবার ফের মসজিদের লাউডস্পিকার অপসারণের দাবি পুনর্ব্যক্ত করলেন। মঙ্গলবার থানেতে আয়োজিত এক সভায় রাজ ঠাকরে বলেন, আমি রাজ্য সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আমি ওই ইস্যু থেকে পিছপা হব না, আপনারা যা করতে চান তা করুন। আমরা স্বরাষ্ট্র দপ্তরকে বলতে চাই, আমরা দাঙ্গা চাই না, 3 মের মধ্যে সব মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে ফেলুন, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না। রাজ ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করারও দাবি জানিয়েছেন। এর পাশাপাশি দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও বলেছেন রাজ ঠাকরে। এদিকে মসজিদে লাউডস্পিকারের মাধ্যমে আজান বিতর্ক এবার গোয়াতেও পৌঁছেছে। গতকাল মঙ্গলবার গোয়ার একটি হিন্দুত্ববাদী গোষ্ঠী আজানের জন্য মসজিদে লাউডস্পিকার ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে। এজন্য বিজেপি সরকারকে প্রশাসনিক আদেশ কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। গোয়ায় হিন্দু জনজাগৃতি সমিতির একটি প্রতিনিধি দল মঙ্গলবার উত্তর গোয়ার জেলা ম্যাজিস্ট্রেট মামু হেগের সঙ্গে দেখা করে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য মার্কিন সরকারের বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নিয়েছেন আমেরিকায় বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত শত শত নাগরিক। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন সরাসরি অভিযোগ করেছেন যে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে বাইডেন প্রশাসন ভূমিকা রেখেছে। এ সময় তারা বহু সংখ্যক ব্যানার ফেস্টুন বহন করেন এবং নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রাইম মিনিস্টারের পরিবর্তে ক্রাইম মিনিস্টার বলে সম্বোধন করেন। মুসলিম লীগ এবং পিপলস পার্টির নেতাদেরকে বিক্ষোভকারীরা লুটেরা এবং দুর্নীতিবাজ বলে অভিহিত করেন। ইমরান খানের বিদায়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নওয়াজ শরীফপন্থী মুসলিম লীগের নেতা ও নওয়াজের ভাই শাহবাজ শরীফ। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে মোহাম্মদ হাসান আসাফ নামের 34 বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি জনগণের মধ্যে যখন ইসরায়েল বিরোধী মনোভাব বিরাজ করছে এবং ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনের সাহসী যোদ্ধারা কয়েক দফা অভিযান চালিয়েছে তখন এই হত্যাকাণ্ড ঘটল। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদী সেনারা হাসান আসাফকে বুকে গুলি করে এবং তাতেই তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর ইহুদিবাদী বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে তার আগে তারা জানিয়েছিল যে নাবলুস শহরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাচ্ছে তারা। এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ইমার্জেন্সি অ্যান্ড অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্টের প্রধান আহমদ জিব্রিল জানিয়েছেন, নাবলুস শহরের পাশাপাশি আরও কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে ইহুদিবাদী সেনারা, তাতে অন্তত 17 ফিলিস্তিনি আহত হয়েছেন। আহমদ জিব্রিল জানান, আহতদের মধ্যে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন এবং 1 জনকে ইহুদিবাদী সেনারা গাড়ি চাপা দিয়েছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারিওপোল শহর দখলের লড়াইয়ে আরও এগিয়ে গেছে রাশিয়া। এরই মধ্যে শহরটিতে ইউক্রেনের 1000-এরও বেশি মেরিন সেনা আত্মসমর্পণ করেছে বলে রাশিয়া জানিয়েছে। আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ এ তথ্য জানান। তিনি বলেন, মারিওপোলের 36তম মেরিন ব্রিগেডের মোট 1026 জন সেনা আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে 162 জন অফিসার রয়েছে। তিনি জানান, আত্মসমর্পণ করা সেনাদের মধ্যে 47 জন নারী রয়েছেন। এছাড়া আহত 151 সেনাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাশিয়ার সামরিক রিপোর্ট অনুসারে মারিওপোল শহরের বৃহৎ ইস্পাত কারখানায় স্টিল অ্যান্ড আয়রনে এসব সেনা অস্ত্র সমর্পণ করে। এই কারখানাকে ইউক্রেনের সেনারা এতদিন শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল। এদিকে আত্মসমর্পণের এই খবর অস্বীকার করেছে ইউক্রেন সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তাঁর দেশের উপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা মস্কোকে একঘরে করতে পারবে না। তিনি আরও বলেছেন রাশিয়া ও বেলারুশের উপর একসঙ্গে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এই দুই দেশের মধ্যে গভীর সংহতি গড়ে উঠবে। পুতিন মঙ্গলবার রাশিয়ার মহাকাশ দিবস উপলক্ষে দেশটির পূর্ব প্রান্তের আমোর অঞ্চলের ভুজতুচনি অ্যারোস্পেস ঘাঁটি সফরে গিয়ে এই প্রত্যয় জানান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের চোরাবালি থেকে মুক্তি পেতে দেশটির উপর আগ্রাসন বন্ধ করতে সৌদি সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন নাসির মোহাম্মদের পরিবেশনায়।
ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ উজমা খামেনেই সৌদি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা সৌদি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন বুঝতে পারছেন যে এই যুদ্ধে জয়লাভ সম্ভব নয়, তখন এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেন? এর পরিবর্তে ভিন্ন কোন উপায় বের করে ইয়েমেন সংকটের চোরাবালি থেকে নিজেকে রক্ষা করুন। ইরানের সর্বোচ্চ নেতা জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির প্রশংসা করে বলেন, এই সমঝোতা প্রকৃত অর্থে বাস্তবায়ন করা হলে তা অব্যাহত থাকতে পারে। তিনি আরও বলেন, নিঃসন্দেহে ইয়েমেনের জনগণ তাদের উদ্যম, সাহসিকতা, সক্রিয়তা ও নেতৃবৃন্দের সুবাদে বিজয়ী এবং মহান আল্লাহও এই মজলুম জাতিকে সাহায্য করবেন। ইরানের সর্বোচ্চ নেতা এই বাস্তবতা তুলে ধরেছেন যে সৌদি জোটের অব্যাহত যুদ্ধকামিতা তাদের জন্য কোনো উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনছে না, কারণ তাদের আগ্রাসন অষ্টম বছরে পা দেওয়া সত্ত্বেও ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন ইয়েমেনি জাতীয় ঐক্য মোর্চার সরকার মোটেই দুর্বল হয়নি। বরং তাদের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ সৌদি ও আমিরাতি স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। ইয়েমেনিদের হামলায় সৌদি সরকারের শত শত কোটি ডলার মূল্যের সম্পদ ধ্বংস হয়েছে। সৌদি আরব অতীতের যুদ্ধবিরতিগুলোর মতো জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষিত এবারের যুদ্ধবিরতিও 100 বারেরও বেশি লঙ্ঘন করেছে নির্বিচার বিমান হামলা চালিয়ে এবং সমুদ্রের নিষেধাজ্ঞা বা অবরোধ পুনর্বহাল করে, যা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। অন্যদিকে ইয়েমেনের জাতীয় ঐক্য মোর্চার সরকার আগ্রাসনের কারণে উদ্ভূত মানবীয় সংকট কমিয়ে আনতে যুদ্ধবিরতি পালন অব্যাহত রেখেছে। ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে এই যুদ্ধবিরতি কার্যকর করার মাধ্যমে মার্কিন মদতপুষ্ট সৌদি আমিরাতি আগ্রাসী জোট তাদের ব্যর্থতার ষোলকলা পরিপূর্ণ হওয়ার আগেই এই যুদ্ধের চোরাবালি থেকে কিছুটা হলেও আত্মসম্মান নিয়ে বের হওয়ার পথ সুগম করতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আগামীকাল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ অনুষ্ঠান পালনের প্রস্তুতি চলছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন।
আগামীকাল বাংলা নববর্ষ পয়লা বৈশাখ, নতুন বছরের শুভকামনায় ঘরে বাইরে নববর্ষের উৎসবের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের মানুষ। করোনা মহামারীর ভয়াল থাবায় গত 2 বছর বন্ধ ছিল বাংলা নববর্ষ বরণের উৎসব আর উচ্ছ্বাস। এবার দেশের বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা, আয়োজন করা হয়েছে লোকজ উৎসবের। রাজধানী কেন্দ্রিক বর্ষবরণের উৎসবে প্রাণ ফিরে এলেও রমজানের কারণে খানিকটা সীমিত রাখা হচ্ছে আয়োজন। পূর্বের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে এবার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে।
নতুন উদ্যমে আমরা প্রস্তুতি নিচ্ছি
এবার বৈশাখে
আমরা চারটা কাঠামো নির্মাণ করেছি। চারটা কাঠামোর মধ্যে আছে পাখাওয়ালা মাছ, আছে টেপা পুতুলের একটা ফর্ম, আছে ঘোড়া আর তিনটা পাখি নিয়ে একটা কম্পোজিশন।
তবে সীমিত আকারে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে টিএসসি থেকে উপাচার্য ভবন পর্যন্ত। নববর্ষের এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে রজনীকান্ত সেনের লেখা গানের নির্মল কর মঙ্গল কর মলিন মর্ম মুছায়, এই অংশটুকু। করোনা মহামারী থেকে চিরতরে পরিত্রাণ ও অসাম্প্রদায়িকতার বার্তা সবার মাঝে পৌঁছে দিতে এবারের এই প্রতিপাদ্য ঠিক করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দুবছর বিরতির পর এবার পয়লা বৈশাখে রাজধানীর মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন সায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানও থাকবে।
এবারের উদ্যম এবং আনন্দ অনেক বেশি। আবার দুবছর পরে বটমূলে ফিরে যাব, সেই জন্য আমরা গত বছরে যেসব গান প্রস্তুত করেছিলাম সেখান থেকে কিছু গান নতুন গান মিলিয়ে এবার করছি।
তবে রমনা বটমূলে সায়ানটের বর্ষবরণ উৎসবে এবার স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই অনুষ্ঠান পালন করার নির্দেশ দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এবারের রমজানের কারণে রমনায় থাকবে না কোনো পান্তা ইলিশ বা খাবারের দোকান। অনুষ্ঠান শেষ করতে হবে দুপুর দুটার মধ্যে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে জঙ্গি হামলা বা নাশকতার কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই, তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না।
আজ বুধবার দুপুরে রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বছরের মতো এবারও র্যাব ফোর্সেস বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ওদিকে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে এখন কাল বৈশাখীর মৌসুম, তাই আগামীকাল বিকেল নাগাদ বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আলোচনা, রমজান আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر العتق من النيران، يا شهر التوبة والغفران، يا شهر الخير، يا شهر الجود، يا شهر الرحمة والإيمان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 11তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মাহে রমজানে গঠন করো তাকোয়াপূর্ণ জীবন, যে যেমন পারো পাক সাফ করো আপন দেহ ও মন। এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন, ধনী দরিদ্র অসহায় সবার সমান দিবস যাপন।
মহান আল্লাহ ও তাঁর রাসুলকে এবং মহানবীর আহলে বাইতকে ভালোভাবে না চেনা সহ নানা ধরনের অজ্ঞতার কারণে আমরা নানা পাপে জড়িত হচ্ছি। মহান ধর্মীয় নেতারা এজন্যই সব পাপ এড়াতে একটি দোয়া খুব গুরুত্ব দিয়ে পাঠ করতেন। ওই দোয়ায় বলা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে সুযোগ দিন আপনাকে চেনার, কারণ আপনি যদি আপনার পরিচয় আমার কাছে না তুলে ধরেন তাহলে আপনার রাসুল বা প্রেরিত পুরুষকে চিনতে পারব না। হে আল্লাহ, আপনার রাসুলকে আমাদের কাছে পরিচিত করুন, যদি আপনি তা না করেন তাহলে আপনার নবীর প্রতিনিধি বা ইমামকে চিনতে পারব না। হে আল্লাহ, আপনার রাসুলের প্রতিনিধিকে চিনিয়ে দিন, কারণ আপনার রাসুলের প্রতিনিধিকে চিনতে না পারলে আমরা বিভ্রান্ত হয়ে যাব।
لك الحمد ما
صدقة النبضات فلأنت خالقنا تدعو لك الأصوات دوما لك الحمد للجهر والخلوات.
الله تعالى سورة البقرة 183 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, রমজানে এক মাস ধরে রোজা থাকার উদ্দেশ্যই হল বান্দা এর মাধ্যমে তাকওয়া অর্জন করবে। এতে বোঝাই যাচ্ছে আল্লাহ তাআলার কাছে বান্দার তাকওয়াই হচ্ছে সবচেয়ে মূল্যবান। তাকওয়া তথা খোদা ভীতি ও খোদা সচেতনতা বলতে কি বোঝায়? তাকওয়া হচ্ছে প্রথমত আল্লাহ তাআলার কথা অন্তরে সবসময় ভক্তি ও ভালোবাসার সাথে স্মরণ রাখা ও তাকে ঠিক যেমন ভয় করা দরকার ঠিক তেমন মাত্রায় ভয় করা, সাথে সাথে তার বড়ত্ব মহত্ব ক্ষমতা জ্ঞান ও কর্ম কুশলতা অন্তরে অনুভব করা। দুই, তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করাকেই জীবনের সবচেয়ে বড় বা পরম লক্ষ্য হিসেবে গণ্য করা, সবসময় সেই মহান রবের তথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের বড় বা ছোট কোনো সুযোগই হাত ছাড়া না করা।
তিন, তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে জীবনের সবচেয়ে বেশি ভয় করা এবং এ ব্যাপারে সবসময় ভীতু সন্ত্রস্ত থাকা। চার, তাকওয়া নেক আমল বা অভ্যাসকে অত্যন্ত আকর্ষণীয় ও মধুর করে তোলে। কোনো নেক আমলের সুযোগ হাতছাড়া হয়ে গেলে অন্তরে খুব লজ্জা ও ব্যথা লাগে। পাঁচ, তাকওয়া বদ আমল বা অভ্যাসকে মনের মধ্যে একান্ত কুৎসিত ও ঘৃণিত রূপে হাজির করে। অসাবধানতা বশত বা অন্য কোনো কারণে কোনো ভুল বা অন্যায় হয়ে গেলে বুঝতে পারার সাথে সাথে তাকওয়া আন্তরিক তওবা করতে বাধ্য করে এবং এমন ভুল যেন আর না হয় সেজন্য নিজের কাছে প্রতিজ্ঞা করতে উদ্বুদ্ধ করে। ৬, তাকওয়া ইমানদারকে খুব সতর্ক হয়ে জীবনের এক কণ্টকাকীর্ণ ও পিচ্ছিল পথে চলতে শেখায় এবং এভাবে চলাকে স্বভাবে পরিণত করে।
সাত, তাকওয়া ইমানদারের অন্তরের চক্ষুকে খুলে দেয় এবং তার সামনে সত্য ও মিথ্যাকে একেবারে স্পষ্ট করে তুলে এই দুনিয়া ও জীবনের প্রকৃত স্বরূপকে চিনিয়ে দেয়। তাকওয়া একটা বিশাল ও শক্তিশালী গাছের মতো, এর শিকড় বান্দার অন্তরে, এই শিকড় থেকে প্রাণ রসে সিঞ্চিত হয়ে তা জীবনের গাছে পরিণত হয় এবং চারদিকে বিস্তৃত হয়। এর কাণ্ড হয়, ডালপালা গজায়, পাতা হয়, ফুল হয়, ফল হয়, ক্লান্ত পথিককে শীতল ছায়া দেয় এবং পাখিরা বাসা বাঁধে। অন্তরের এই পরম সম্পদ তাকওয়াবানের জীবনের সবকিছুকে প্রভাবিত করে এবং তার জীবনের সবকিছুতেই প্রতিফলিত হয়। সে এক শান্তি ও মাধুর্যমণ্ডিত জীবন লাভ করে। তাকওয়াবান যেভাবে আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব ও মর্যাদা অন্তরে উপলব্ধি করে তাকে জীবনের প্রতি মুহূর্তে স্মরণ রাখে, যেভাবে জীবনের সব কিছুতেই তাঁর সন্তুষ্টি হাসিল করতে তৎপর থাকে, যেভাবে তাঁকে ভয় করে তাঁর অসন্তুষ্টি থেকে নিজেকে হেফাজত করার প্রাণপণ চেষ্টা করে, তাতে তাকওয়াবানের সমস্ত জীবনটাই ইবাদত হয়ে ওঠে। একজন ইমানদারের জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে?
ইসলাম দুটি জিনিস দেয় ইমানদারকে, দেয় পথের দিশা ও সেই পথে চলার একান্ত প্রয়োজনীয় পাথেয়। তাকওয়া হচ্ছে সেই পাথেয়। আল্লাহ তাআলা যেন এই রমজানকে আমাদের সবার জন্য জীবন পথের একমাত্র মূল্যবান পাথেয় তাকওয়া হাসিলের মাধ্যম করে দেন। একজন খোদা সচেতন ও খোদাভীরু মানুষের দৃষ্টান্ত হচ্ছে তার মতো যিনি পথ চলার সময় এত সতর্ক থাকেন যে কেউ যেন তাকে ভুল পথে নিয়ে যেতে না পারে। এবং পথের নানা বাধা, যেমন গর্ত, ময়লা বা নোংরা পানি, কাঁটা বা শরীরের জন্য যে কোনো ক্ষতিকর সব কিছু তিনি এড়িয়ে চলেন। তাকুয়াবান মানুষ বস্তুগত বা পার্থিব আধ্যাত্মিক, নৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত সব বিষয়ে হালাল ও হারাম বিষয়গুলো মেনে চলেন।
এবারে শোনা যাক অর্থসহ দশম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানিকে অপছন্দনীয় করো। তোমার অনুগ্রহের ওসিলায় আমার জন্যে তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও, হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আজকের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির মাশুল দিলেন কি ইমরান খান, দৈনিক প্রথম আলো। শাহবাজ শরীফকে শেখ হাসিনার অভিনন্দন, দৈনিক ইত্তেফাক। ইউক্রেনে জয়ের বিষয়ে নিশ্চিত পুতিন, যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান, দৈনিক মানবজমিন। ভ্যাকসিন কেনার নামে জনগণের টাকা লোপাট করেছে সরকার, বলেছেন রিজভি, দৈনিক যুগান্তর। পুতিনের বিরুদ্ধে বাইডেনের গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করলেন ম্যাক্রন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। করোনা টিকার হিসাবে ২৩,০০০ কোটি টাকার ফারাক, টিআইবির ১০ দফা সুপারিশ, দৈনিক কালের কণ্ঠ। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, মারিওপোলে আত্মসমর্পণ করেছেন সহস্রাধিক ইউক্রেনীয় সেনা, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রকের, দৈনিক আনন্দবাজার। হাসখালী কাণ্ডে মমতার মন্তব্য অসংবেদনশীল ও আপত্তিকর, ফেসবুকে লিখলেন সৃজিৎ, দৈনিক আজকাল। এবং প্রাক্তন ৫০০ আফগান আমলাকে খুন করেছে তালিবান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি আকস্মিক মনে হতে পারে, ৮ মার্চ থেকে ৯ এপ্রিল খুব বেশি সময় নয়। বলা যায় ৮ মার্চ বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার সময়ও কেউ ভাবেনি ইমরানের বিদায় নিশ্চিত। তবে এমন পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। ইমরানের বিদায়ের পেছনে দেশটির অর্থনৈতিক দুরবস্থা ও অভ্যন্তরীণ রাজনীতির বড় ভূমিকা ছিল নিঃসন্দেহে, কিন্তু অনাস্থা প্রস্তাব ঘিরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি। কার্যত একটি ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি গ্রহণ করতে গিয়ে চড়া মাশুল দিলেন ইমরান খান, যেটাকে তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি বলে আসছিলেন। সরকার উৎখাতে অনাস্থা প্রস্তাব ঘিরে শুরুতেই একটি বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের কথা সামনে আনেন ইমরান খান নিজেই।
দৈনিক কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, করোনার টিকা কেনা সহ সার্বিক টিকা কার্যক্রমে সরকারের ব্যয় সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার বড় ফারাক আছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। অঙ্কের হিসাবে ফারাকটি প্রায় ২৩,০০০ কোটি টাকার। নিজেদের গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি এ দাবি করেছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, কোভিড মোকাবেলায় ব্যয় সম্পর্কিত কিছু তথ্য স্বাস্থ্যমন্ত্রী মোটা দাগে উল্লেখ করলেও সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সরকারি সূত্রে তথ্যের অনুপস্থিতিতে নির্ভরযোগ্য অন্য সূত্রে প্রাপ্ত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি, ক্রয়সহ সার্বিক টিকা কার্যক্রমে খরচ হওয়ার কথা 13-17,000 কোটি টাকা, কিন্তু মন্ত্রী বলেছেন খরচ হয়েছে 40,000 কোটি টাকা।
দৈনিক ইত্তেফাকের খবর এটি, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এ অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা নিরসনে নিজেদের স্বার্থে সবগুলো দেশ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদী। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, এক সপ্তাহেরও বেশি সময় পর ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া এ যুদ্ধে জয়ী হচ্ছে এবং যুদ্ধের সকল উদ্দেশ্য হাসিল হতে যাচ্ছে বলে নাগরিকদের আশ্বস্ত করেন তিনি। তবে রুশ সেনাদের কিয়েভ থেকে সরে আসা নিয়ে কিছু বলেননি পুতিন। এছাড়া রুশ সেনাদের বিরুদ্ধে পশ্চিমা নেতারা যে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন তাও উড়িয়ে দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে রয়টার্স। খবরে জানানো হয়, রাজধানী মস্কো থেকে প্রায় 5,550 কিলোমিটার দূরের একটি শহর সফরকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
দৈনিক সমকাল পত্রিকায় বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভ্যাকসিন ক্রয় এবং ব্যবস্থাপনার নামে নিশিরাতের সরকার রাষ্ট্রের তথা জনগণের 23,000 কোটি টাকা লোপাট করেছে। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, কোভিড-19 মোকাবেলায় সরকারের ভ্যাকসিন ক্রয় ও ব্যবস্থাপনায় 23,000 কোটি টাকার গরমিল রয়েছে। নিশিরাতের সরকার এই টাকা লুপাট করেছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যা চালানোর অভিযোগ তুললেও তা প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনের বিরুদ্ধে অভিযোগ করেন বাইডেন। এ বিষয়ে ফরাসি টেলিভিশন ফ্রান্স 2 এর সঙ্গে সাক্ষাৎকারে ম্যাক্রন বলেন, আমি আজ এই ধরনের পরিভাষার ব্যাপারে সতর্ক থাকব, কারণ এই দুজন রাশিয়া ও ইউক্রেন পরস্পর ভাই ভাই। তিনি বলেন, আমি যতটা সম্ভব এই যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি পুনর্গঠন করতে চেষ্টা চালিয়ে যেতে চাই। এই পরিভাষা ব্যবহার করে উত্তেজনা বৃদ্ধির বিষয়টিতে আমি নিশ্চিত নই।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের মারিওপোলে 1,000-এর বেশি ইউক্রেনীয় সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, এমনই দাবি করল রুশ প্রতিরক্ষা মন্ত্রক। গত এক মাসেরও বেশি সময় ধরে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিওপোলের চারদিক ঘিরে ধরে লাগাতার আক্রমণ চালাচ্ছে রাশিয়া। মস্কো থেকে এই সংক্রান্ত যে বিবৃতি প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে, মারিওপোল শহরে 36তম মেরিন ব্রিগেডের 1,026 জন সেনাকর্মী তাদের অস্ত্র রেখে আত্মসমর্পণ করেছেন।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, গত বছরের আগস্ট মাসে আফগানিস্তান দখল করেছে তালিবান। ক্ষমতায় এসে শুদ্ধিকরণের প্রতিশ্রুতি দিয়েছিল জিহাদিরা, তবে সহিষ্ণু হয়ে ওঠার আশ্বাস দিলেও অচিরেই পরিষ্কার হয়ে যায় তালিবান আছে তালিবানই। এবার জানা গিয়েছে যে ক্ষমতায় আসার পর ক্ষমতাচ্যুত আশরাফ ঘানি সরকারের প্রায় 500 জন প্রাক্তন আধিকারিককে হত্যা করেছে জিহাদি দলটি। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি তদন্তমূলক প্রতিবেদনে জানা গিয়েছে যে আফগানিস্তানের মার্কিন মদতপুষ্ট পূর্ববর্তী সরকারের প্রায় 500 আধিকারিককে অপহরণ করে খুন করেছে তালিবান। ক্ষমতায় আসার 6 মাসের মধ্যেই জিহাদিদের এহেন তাণ্ডবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা স্পষ্ট।
দৈনিক আজকাল পত্রিকায় বলা হয়েছে, হাসখালের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অসংবেদনশীল ও আপত্তিকর বলে মন্তব্য করলেন পরিচালক সৃজিৎ মুখার্জি। নদিয়ার হাসখালিতে 14 বছরের এক কিশোরকে ধর্ষণের অভিযোগ ওঠে, ওই কিশোরই মারাও যায়। সোমবার বিশ্ব বাংলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে হাসখালির ঘটনায় অভিযোগ জানাতে দেরি হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় আরও বেশি কথা বলেন মমতা। সেই প্রসঙ্গে সৃজিৎ লিখেছেন, হাসখালির ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী যে ধরনের আপত্তিকর ও অসংবেদনশীল মন্তব্য করেছেন তা অভাবনীয়। পরিচালকের কথায় তিনি হতবাক এবং বাকরুদ্ধ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা জারিয়াতের 1-14 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি, কাজেই আজ আমরা এর পর থেকে 23 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুরু করব। প্রথমেই এই সুরার 15-19 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া উয়ুন آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم
نشجي متاكرة ثقبه জান্নাত সমূহে ও ঝর্ণাধারার পাশে, আর তাদের প্রতিপালক যা তাদেরকে দেবেন তা তারা গ্রহণ করবে, কারণ তারা এর পূর্বে দুনিয়ার জীবনে সর্বদা ছিল সৎ কর্মশীল। তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়, আর রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত, এবং তাদের ধন সম্পদে ছিল অভাবী যাঞ্চাকারী ও বঞ্চিতদের অধিকার যা তারা আদায় করত।
মানুষকে হেদায়েত করার জন্য পবিত্র কোরআনের একটি সুন্দর পদ্ধতি হল ভালো ও খারাপ মানুষের মধ্যে তুলনা করা। গত আসরে কিয়ামত অস্বীকারকারী পাপী লোকদের সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এরপর আজকের এই আয়াতগুলোতে সৎ কর্মশীল মুত্তাকিদের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, এ ধরনের মানুষ কেয়ামতের দিন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হবে, কারণ তারা পার্থিব জীবনে আল্লাহর ইবাদত করার পাশাপাশি অভাবীদের দান করেছে।
এখানে প্রশ্ন আসতে পারে, পরকালে অবিশ্বাসীদের অনেকেও তো পার্থিব জীবনে দান খয়রাত করে। এর উত্তর হচ্ছে, আল্লাহর অস্তিত্ব ও পরকালে অবিশ্বাস করে যতই দান খয়রাত করা হোক না কেন, তাতে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাওয়া যাবে না। এছাড়া মুত্তাকিরা পৃথিবীতে শুধু দান খয়রাতই করেনি, সেই সঙ্গে দিনের পাশাপাশি গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহর ইবাদত ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করে সময় কাটায়। অন্য কথায়, তারা দিনের আলোয় অভাবীদের অভাব মোচন করে আর রাতে
আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিজেদের পাপমোচনের চেষ্টায় মগ্ন থাকে।
এই পাঁচ আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে: এক, পরকালীন জীবনে সফলতার দুটি চাবি কাঠি হচ্ছে আল্লাহর ইবাদত ও তাঁর দরবারে কান্নাকাটি করা এবং অভাবী ও বঞ্চিতদের দুঃখ দূর করা। অন্য কথায়, ইবাদত ও দান একে অন্যের পরিপূরক এবং একটি ছাড়া অন্যটি অর্থহীন। দুই, রাতের একাংশে মধুর ঘুম ত্যাগ করে নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির ইস্তিগফারে অতিবাহিত করা মুত্তাকিদের স্থায়ী বৈশিষ্ট্য। তিন, কৃতকর্মের জন্য অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ সময় হচ্ছে ভোর রাত।
এবারে সূরা জারিয়াতের ২০ থেকে ২৩ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون।
আর সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে, আর নিদর্শন আছে তোমাদের সৃষ্টির মাঝেও, তোমরা কি দেখো না? এবং তোমাদের রিজিক আর যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে তার সব কিছু আসমানে রয়েছে। অতএব আসমান ও জমিনের রবের শপথ, নিশ্চয়ই তোমরা যে কথা বলে থাকো তার মতোই এই কথা সত্য।
আগের আয়াতগুলোতে কিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে, এরপর এই আয়াতগুলোতে আল্লাহর নিদর্শন প্রত্যক্ষ করার আহ্বান জানিয়ে বলা হচ্ছে, মানুষ কেন চোখ খুলে তাদের সৃষ্টি ও তাদের চারপাশের সৃষ্ট জগৎ দেখে না? নবী রাসূলদের দাওয়াতের সার কথা ছিল, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বি, অর্থাৎ যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনেছে। মায়ের পেটে ভ্রূণ থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত একজন মানুষের বিভিন্ন পর্যায় এবং বড় বড় কাজ করার যে মেধা ও শারীরিক শক্তি তার মধ্যে সুপ্ত থাকে, তা হচ্ছে মানুষ সৃষ্টির বিস্ময়কর রহস্য। আর এসব প্রমাণ করে আল্লাহ তাআলা মানুষের প্রতিটি প্রয়োজন জানেন এবং সেসবের সবগুলো তিনি পূরণের ব্যবস্থা করেছেন।
অন্যদিকে যে পৃথিবীতে আমরা বসবাস করি সেটি মহাশূন্যে ভাসমান থেকেই নিজের অক্ষের উপর এবং সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে। হাজার হাজার বছর ধরে এভাবে ভাসমান থাকার পরও সূর্য থেকে পৃথিবী এক বিন্দু পরিমাণও দূরে সরে যায়নি বা কাছেও আসেনি। এছাড়া এই পৃথিবীতে নদী, পাহাড়, সাগর, গাছপালা ইত্যাদি সব কিছু মানুষের প্রয়োজন মেটানোর জন্য তৈরি করা হয়েছে। কোনো মানুষ যদি সতর্কতার সঙ্গে চারপাশের এত সব নিয়ামত রাজির দিকে নজর দেয়, তাহলে সে এসবের স্রষ্টার অস্তিত্ব উপলব্ধি করতে পারে। সে কথা বুঝতে পারে যে এত সব সৃষ্টির নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে এবং এসব উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলাই মানুষকে ঐশী জ্ঞানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওহি ছাড়া ইন্দ্রিয় লব্ধ জ্ঞান দ্বারা শত গবেষণা করেও বিশ্বজগৎ সৃষ্টির উদ্দেশ্য অনুধাবন করা সম্ভব নয়। মৃত্যুর মাধ্যমে মানুষ সৃষ্টির উদ্দেশ্য শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে মানুষের অনন্ত জীবন শুরু হয় মাত্র।
এই চার আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, পবিত্র কোরআনে আল্লাহকে চেনার জন্য বারবার পৃথিবীতে ছড়িয়ে থাকা অসংখ্য নিদর্শনের কথা উল্লেখ করা হয়েছে। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে সঙ্গে এসব নিদর্শন উপলব্ধি করা মানুষের জন্য সহজ হচ্ছে। দুই, মানুষের রিজিকের উৎস আসমানে, আসমান ও জমিন একত্রে মিলে মানুষের রিজিকের ব্যবস্থা করে। আসমান থেকে আসা সূর্যের আলো, মেঘ, বাতাস ও বৃষ্টি জমিনের মাটিতে প্রাণ সঞ্চার করে এবং উভয়ে মিলে
পৃথিবীর সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করে। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد.
এবার সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকার নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন সিটির একটি সাবওয়েতে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত 17 যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। ব্যাপকভাবে গুলিবর্ষণের আগে বন্দুকধারী সেখানে স্মোক বোমা ছুড়ে মারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে রাশিয়া। এর আগে তিনি কয়েকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী ও স্বৈরশাসক বলে অভিহিত করেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবারই প্রথম গণহত্যার অভিযোগ আনলেন বাইডেন। মঙ্গলবার তিনি বলেন, অর্ধেক পৃথিবী দূরে একজন স্বৈরশাসক যুদ্ধ ঘোষণা করেছেন এবং গণহত্যা চালাচ্ছেন। আমেরিকার আইওয়া প্রদেশে এক অনুষ্ঠানে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আরও 75 কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সহায়তা করতে যাচ্ছে। ইউক্রেনে যখন রাশিয়ার সামরিক অভিযান চলছে, তখন রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা দফায় দফায় ইউক্রেনকে সামরিক সহায়তার নামে অস্ত্র বিক্রির সুযোগ নিচ্ছে। ইয়েমেনে স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। সব রকমের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। কাবুলস্থ ইরান দূতাবাসে হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ প্রকাশ। বাংলাদেশে বিএনপি নেতা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এবং ভারতের মহারাষ্ট্রের সব মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর আলটিমেটাম না মানলে সারা দেশে মসজিদের সামনে হনুমান চালিশা বাজানোর হুমকি। শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাচ্ছি। খুদা হাফেজ।